রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মুহররমের বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আপনাদেরকে জানাই আবার একবার সুস্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় হচ্ছে কারবালার শিক্ষা। মুবাল্লিগে দাওয়াত ইসলামীগণ আমাদের সঙ্গে রয়েছেন, আজকের বিষয়ে তাদের থেকে আমরা মূল্যবান মাদিনী ফুল শ্রবণ করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই এই অনুষ্ঠান শুরু করব মহান রব্বুল আলামিনের কালাম পাকের তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, এর মাধ্যমে ইনশাআল্লাহ সম্পূর্ণ দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত এবং বরকতের মধ্যে ইনশাআল্লাহ থাকতে পারবো। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআন পাক তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআন পাক এর তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على
محمد صلى الله تعالى عليه وسلم صلاه وسلاما عليك يا رسول الله سبحان الله ما شاء الله। আমরা পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনুল করিমের তেলাওয়াত করার, কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনুল করিমের তেলাওয়াত এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। ওই ব্যক্তি বাস্তবিক পক্ষে বঞ্চিত যে কোরআনুল করিমের মহাব্বত থেকে দূরে। আমি আপনাদেরকে বলবো, আপনি চাচ্ছেন আপনার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হোক, আপনার ঘর থেকে বালা মুসিবত দূর হোক, আপনার ব্যবসার মধ্যে বরকত হোক, আপনার চাকরির মধ্যে উন্নতি হোক, তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব, সকালবেলা ঘুম থেকে উঠেই ফজর নামাজ আদায় করে কিছু না কিছু কয়েকটি আয়াতে মোবারকা আপনি তেলাওয়াত করুন। আপনি দেখুন এই কোরআনুল করিম আপনার হৃদয়ের মধ্যে কেমন প্রশান্তি এনে দেয়। আর আমরা দেখতাম পূর্বের কাল আমাদের মুসলমান যারা ছিলেন তাদের এই অভ্যাস ছিল সকালবেলা কোরআন করিমে তেলাওয়াত করতেন, কিন্তু আফসোস দিন দিন আজ সেই মহাব্বত সেই কোরআন করিমের তেলাওয়াতের পরিবেশ দূর হয়ে যাচ্ছে। এর একটি কারণ এটাও হতে পারে যে কোরআনুল করিমের শিক্ষা থেকে আমরা দূরে, আমরা অনেকেই কোরআনুল করিমের তেলাওয়াত করতে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল করিমের শিক্ষা হাসিল করার তৌফিক দিক, যাতে করে আমরা কোরআনুল করিম নিজেও শিখতে পারি, আমাদের সন্তানদেরকেও কোরআনুল করিমের শিক্ষা প্রশিক্ষণ আমরা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের আলোচনার দিকে যাব। আসুন, আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে কি যে ফজিলত কি বরকত রয়েছে, আসুন এর একটি হাদিস মোবারক আমরা শ্রবণ করি। এই হাদিস শরীফটি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বরকাতুহুমুল আলিয়া তিনার লিখিত রিসালা আহত সাপ এর তিন নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটি বর্ণনা করেন। দু জাহানের সুলতান সরওয়ার জিশান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরুদ পাক পাঠ করা ফুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। মাদিনী চ্যানেলে দর্শক শ্রোতা, আমরা শুনলাম ওই ব্যক্তি কত বড়ই সৌভাগ্যবান যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ সালাম পাঠ করেন। এই দুরুদ শরীফ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, সুবহানাল্লাহ। আর যে বিশেষ করে জুমার দিন 80 বার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আসুন না আমরা আজকে মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করি যে আমরা প্রতিদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আলোচনার মূল বিষয় হচ্ছে কারবালার শিক্ষা। আমরা প্রতিটি অনুষ্ঠানের মধ্যে আহলে বাইতে রসুল যারা কারবালার ময়দানে যারা অবস্থান করলেন 61 হিজরির 2 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত, এই কারবালার ময়দানে আহলে বাইতে রসুল আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, কিছু উত্তম আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন। ওই উত্তম আদর্শ সম্পর্কে আমাদের আলোচনা হচ্ছিল। আজকেও আমরা সেই কারবালা ওয়ালা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আওলাদ যারা কারবালার ময়দানে উপস্থিত ছিলেন তারা আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রেখে গিয়েছেন। আজকে একটি শিক্ষা আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেই কাফেলা কারবালার মধ্যে উপস্থিত হলো ওই কাফেলার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু আহালের মহিলা যারা রয়েছেন তারা সেই মাদিনী কাফেলার মধ্যে সেই কাফেলার সাথে উপস্থিত ছিলেন। তা আমরা যদি ইতিহাস যদি আমরা দেখি ওই কারবালার ময়দানে অর্থাৎ 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত যে সময় অতিবাহিত হচ্ছে ওই সময়টা এমন সময় ছিল, ইতিহাস সাক্ষী দেয় যে এমন ঘটনা না ঘটেছে না ঘটবে। ঠিক ওই মুহূর্তে সময়টি কেমন ছিল, ওই জান্নাতি রমণী যারা আহলে বাইতের সেই জান্নাতি মহিলা যারা তাদের সময় এভাবে অতিবাহিত হচ্ছে, কখনো আওয়াজ আসতেছে কারো সন্তান শহীদ হয়ে গিয়েছেন, কখনো আওয়াজ আসতেছে যে কারো ভাই শহীদ হয়ে যাচ্ছে, কখনো আওয়াজ আসতেছে নিজের স্বামী শহীদ হয়ে যাচ্ছে। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি এমন ঘটনা যদি আমাদের ব্যাপারে ঘটে যে কিছুক্ষণ পরে আওয়াজ আসতেছে যে আপনার সন্তান শহীদ হয়ে গেল, আপনার ভাই শহীদ হয়ে গেল, অথবা আপনার স্বামী শহীদ হয়ে গেল, তখন বর্তমান আমাদের ইসলামী বোন যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, তাদের অবস্থা কি হবে, তাদের অবস্থা কেমন হবে? কিন্তু আমি লাখো সালাম জানাই সেই কারবালা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সে আহলে বাইতদের মহিলা যারা ছিলেন তাদের প্রতি। তারা কেমন ছিলেন, আহ, তারা এমন শিক্ষা কারবালার ময়দান থেকে নানা জানের উম্মতি যারা মহিলা যারা তাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা কি ছিল? ওই কঠিন মুহূর্তে তেনারা একটি মুহূর্তের জন্য তেনারা পর্দা থেকে বিচ্ছুরিত হননি, তেনারা ব্যাপক দিকে অবলম্বন করেননি। একটু আপনি নিজেকে ঘরে বসে যারা মদিনা ছিলেন দেখতে পাচ্ছেন, নিজেকে একটু প্রশ্ন করুন যে সে কারবালার ময়দানের সে আহলে বাইতের মহিলাদের এই বিশেষ দৃষ্টান্ত পর্দার শিক্ষা তিনারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, তিনারা এটাই আমাদেরকে বুঝিয়েছেন যারা যারা আওলাদ রসুলকে মহাব্বত করবে, যারা আশিক রসুল হবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা নবীকে মহাব্বত করবে, তারা কখনো নবীর শরীয়তকে অমান্য করবে না, তারা কখনো বেপদ দায় চলাফেরা করবে না। আর যারা ইয়াজিদি যারা যারা যাদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নেই, যাদের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নেই, তাদের ভিতরে ওই ইয়াজিদিদের যে কিস্তি কালসা যারা তাদের খারাপ স্বভাব ওই স্বভাবগুলো তাদের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হচ্ছি হুসাইনি মুসলমান, আমরা আহলে বাইতকে মহাব্বত করি, আমরা কারবালা ওয়ালাদেরকে মহাব্বত করি, আমরা কি তাদের শিক্ষা আমাদের মাঝে নেব না? আমাদের ইসলামী বোন যারা তারা কি সেই নেককার রমণী যারা আমাদেরকে শিক্ষা গিয়েছেন, তাদের শিক্ষা কি আমাদের মাঝে আমাদের ইসলামী বোন যারা রয়েছেন তাদের মধ্যে এই আদর্শকে তারা বাস্তবায়ন করবে না? অবশ্যই করবে। যারা আওলাদ রসুলদেরকে মহাব্বত করে, কারবালা ওয়ালাদেরকে মহব্বত করে, অবশ্যই তারা পর্দার মধ্যে থাকবে। আজকে এই জন্য আমরা আমাদের আলোচনার বিষয় যে কারবালার বিশেষ শিক্ষা যে অনুষ্ঠান আমরা আজকে যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে পর্দা, যাতে করে আমরা কারবালা ওয়ালাদেরকে স্মরণ করে আমাদের মা আমাদের বোন যারা রয়েছে তারা যাতে জানতে পারে যে আমরা যাদের মাধ্যমে ইমান পেলাম, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদের পর্দার অবস্থা কি ছিল, যাতে করে আমাদের ইসলামী বোন তাদের থেকে শিক্ষা হাসিল করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি পর্দার ব্যাপারে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার শুরুতেই আমি আমাদের নাইম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ, নাইম ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে আলোচনা শুরু করব। এই বিষয়ে আমরা আলোচনা শুরু করব শুরুতে যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু তথাকথিত যারা ইসলাম সম্পর্কে যারা জানেন না, যাদের মাঝে ইসলামের জ্ঞান নেই, এমন কিছু মানুষ রয়েছেন তাদের মুখ থেকে এই কথা বলতে শোনা যায় যে পৃথিবীর যথেষ্ট উন্নতি হয়েছে, পৃথিবী যথেষ্ট উন্নতি হয়েছে, যে পর্দার নামে মহিলাদেরকে চার দেওয়ালের ভিতর বন্দী হয়ে থাকা এটা মুসলমানের একটি অতিরিক্ত অতিরঞ্জিত স্লোগান এটা আমাদের সমাজে শোনা যায়। আমি নাইম ভাইয়ের কাছে যাব, এটা কি মুসলমানের অতিরঞ্জিত স্লোগান, এটা কি দাওয়াতে ইসলামের মুবাল্লিগদের স্লোগান, না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন যারা তাদের যে একটা পর্দার বিধান তৈরি করেছেন, আসলে কি এটা মুসলমানদের স্লোগান, না কোনো মানুষের স্লোগান, না এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান? আমরা ইনশাআল্লাহ আমাদের নাইম ভাই থেকে এই ব্যাপারে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ মাদিনী প্রস্তাবন করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আশা করব আমাদের এই অনুষ্ঠানের বরকত ইনশাআল্লাহ দেওয়া যান যে আমরা পর্দার একটি সঠিক বিধান আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। জি নাইম ভাই,
ধন্যবাদ ইমরান ভাই। আসলে ব্যাপার হচ্ছে পর্দা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, বিশেষ করে একটা ইসলামী বোন যারা রয়েছে এবং ইসলামী ভাই সবারই জন্য। আর এই পর্দার ব্যাপারে শুধুমাত্র না যারা আলেম সম্প্রদায় রয়েছে এরা উৎসাহ দিচ্ছে, বরঞ্চ এটা আল্লাহ তাআলার হুকুম চলে আসছে কোরআনে পাকের মধ্যে, যাতে করে পর্দা করা হয় এবং পর্দার মধ্যে শালীনতা রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে বিভিন্ন মূর্খ ব্যক্তি যারা দীন ইসলামের জ্ঞান না থাকার কারণে, আপনি যেটা বললেন এটাই বলে দেয় যে আল্লাহ তাআলার কানা পর্দা করা এবং পর্দার নামে মহিলাদের চার দেওয়ালের ভিতরে বন্দী হয়ে যাওয়াটা মুসলমানদের জন্য একটা অতিরঞ্জিত কাজ, এটা বলে স্লোগান দিয়ে থাকে। তো বলে এখন তো বর্তমানে সময় নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাদের জন্য আফসোসের বিষয় হচ্ছে আমরা যে এই কথা বলে দিচ্ছি, যারা ওই কথাটা বলে এই কথাটা কাকে বলতেছে? এটা কি কোনো আলেম সম্প্রদায়কে বলতেছে নাকি আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করতেছে? কেন চার দেওয়ালের মধ্যে থাকা পর্দা করার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কোথায়? 22 পারা সূরা আহজাবের আয়াত নম্বর 33 কি রয়েছে? তরজমাই কানজুল ঈমান, নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের মেয়ের স্বভাব ছিল বেহায়াপনা। তো বর্ণিত আয়াতে করিমার মধ্যে বাজারে শপিং সেন্টারের বেপর্দা অবস্থানকারী যারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রূপ নিয়ে মেকআপ করে ঘোরাফেরা করে, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেপর্দে হয়ে শিক্ষা অর্জন করার জন্য যায়, যারা শিক্ষা গ্রহণ করেনি এবং যারা না মহরমদেরকে শিক্ষা প্রদান করেনি, অফিস কারখানা হসপিটাল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে পুরুষের সাথে বেপর্দা সহকারে যারা সংকোচ না করে চলাফেরা যারা করে, তাদের জন্য ওই আয়াত করিমা থেকে শিক্ষা অর্জন করা যায়। তো যাতে করে পর্দার বিধানটা চলে আসে। তো চার দেওয়ালের মধ্যে তাকাটার মধ্যে উত্তম রয়েছে এবং কোরআনে পাকের একটা হুকুম রয়েছে যাতে করে পর্দা করা হয়, কিন্তু জাহিলি যুগের যেভাবে চলেছিল সেভাবে না চলার জন্য কোরআনে পাকের মধ্যে এটা হুকুম আসছে যাতে করে আগের পূর্ববর্তী জাহিলি যুগের মতো যাতে না হয়। তো আমাদের জন্য কোরআনুল করিম এটা দিক নির্দেশনা রয়েছে, আমরা যাতে মানি।
নাইম ভাই, আমি ইনশাআল্লাহ আবার আপনার কাছে যাবো, শেয়ার করবো। যেখানে যে কোরআনুল করিমে যায় মোবারকা যে পূর্ববর্তী জাহিলি যুগের মেয়েদের স্বভাব ছিল বেহায়াপনা, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ পূর্ববর্তী কিছু নবীদের যুগ ছিল, এটা আমাদের ব্যাখ্যায় আসলো যে জাহিল যুগ কাকে বলে, এটাকে অন্ধকার যুগ বলা হয়। তো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে পূর্ববর্তী জাহিল যুগের মহিলাদের এই স্বভাবগুলো ছিল, যাতে করে আমরা এই স্বভাবগুলো থেকে আমরা বিরত থাকি। আপনি নাইম ভাই, যদি আসলে আজকে তো বর্তমানে আমাদের কাছে এলমি দিন নেই, অথবা আমাদের মা বোন যারা রয়েছে তাদেরও এই পর্দা সম্পর্কে জানা শিক্ষা এগুলোর সময় এখন নেই। তো এখন হচ্ছে কি, ওই কিতাবের মধ্যে যে পূর্ববর্তী জাহিলি যুগের যে স্বভাবগুলোর কথা বলা হয়েছে যে তোমরা এই স্বভাবগুলো থেকে দূরে থাকো, আজকে বর্তমানে যখন আমরা কিতাবের দিকে তাকাই, হাদিসে মোবারকার দিকে তাকাই, ওই জাহিলি যুগের মহিলাদের যখন আমরা পর্দার থেকে যখন আমরা বের হয়ে গেলাম, কোরআনের হুকুম থেকে যখন আমরা বের হয়ে গেলাম, তখন ওই স্বভাবগুলো কিন্তু আমাদের সমাজে চলে এসেছে এবং ওই স্বভাবগুলো কিন্তু আজকে আমাদের মা বোনদের মাঝে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। জি বলুন।
তো যাদের এই ধরনের অত মন মানসিকতা বানাতে তো কষ্ট হবে, যেহেতু বর্তমান পরিস্থিতিতে এটা অত কষ্টদায়ক হয়ে যাবে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এদের জন্য বিশেষ করে আমাদের সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের যারা পবিত্র বিবিগণ ছিলেন এবং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণের যারা বোন ছিল মা বোন ছিল, ইনাদের কথা যখন তাদের স্মরণে আসবে, ইনাদের আচরণ কেমন ছিল, ইনারা পর্দার ব্যাপারে কিরকম গুরুত্ব রাখছিল, এগুলো যখন চলে আসবে তখন নিজেদের মধ্যে মাইন্ডকে পর্দার দিকে বানানো এটা ইজি হয়ে যাবে। যেমন নাকি সোনানে আবু দাউদ শরীফের তৃতীয় খণ্ডের মধ্যে আসছে, কি আসছে যে লজ্জাবতী মহিলারা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন, তারা বেপর্দা হয় না, পর্দার মধ্যে থাকে।
মানে যারা যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, তো যত প্রকার মুসিবত পেরেশানি ওই আমরা আবার যদি চলে যাই কারবালা ওয়ালাদের দিকে, কিন্তু এত কঠিন মুহূর্তেও তিনেরা ইসলামের বিধানকে তার গুরুত্ব দিয়েছেন।
এত পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যেও এরা বেপর্দাগী হয় নাই। তো এটা আসুনান আবু দাউদ শরীফের মধ্যে যেটা আসছে সেটা আমি বর্ণনা করতেছি। সাইয়্যিদাতুনা উম্মে খাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে মুখের উপর নেকাব দিয়ে নিজের শহীদ সন্তানকে শনাক্ত করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তো কেউ বলে উঠল, আপনি এই অবস্থায়ও নিজের চেহারার উপর মেকআপ দিয়ে নিজের সন্তানকে শনাক্ত করার প্রয়োজন কি? অর্থাৎ এটা এর একটা কঠিন পরিস্থিতি, সন্তান শহীদ হয়ে গিয়েছে,
এই মুহূর্তেও আপনি পর্দা করলেন,
পর্দা করে মেকআপ করার দরকার, আপনি তো চাইলে বেরিয়ে যেতে পারেন। তখন ওই নেককার রমণী নেককার মহিলা কি উত্তর দিল, বলে আমার সন্তান শহীদ হলো তাতে কি হয়েছে, আমার লজ্জা তো আর চলে যায়নি। তাহলে ইনাদের মধ্যে কেমন মহাব্বত ছিল আল্লাহ তাআলার প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলার যে হুকুম আহকাম ছিল পর্দা করার ব্যাপারে ওই কঠিন পরিস্থিতির ক্ষেত্রেও তারা কিন্তু বেপর্দাগী হয় না, বরঞ্চ পর্দা সহকারে এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা ওইটা মোকাবেলা করেছে। এটা আমাদের জন্য অনেক বড় নসিহত রয়েছে।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ শুরুতেই আমাদের নাইম ভাই কত সুন্দর মাদিনী ফুল দিলেন, আসলে আকল মন কে লিয়ে ইশারা কাফি, যারা আকলওয়ালা, যাদের যাদের বিবেক রয়েছে, তারা অল্পতেই অনেক কিছু বুঝতে পারেন। যে কত সুন্দর তিনি হাদিসে মোবারকা শুনালেন, যে আসলে আমরা যদি ইনাদেরকে একটু অনুসরণ করি, আজকে তো আমাদের স্টাডি নেই, আমরা যদি একটু ইনাদেরকে অনুসরণ করি, আমাদের পূর্বেকার আল্লাহ ওয়ালি যারা, মানে আল্লাহ তাআলার মকবুল বান্দি যারা ছিলেন, তো ইনাদের দিকে যদি আমরা একটু তাকাই, যখন আমরা স্টাডি করব ইনশাআল্লাহ আজওয়াজাল, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসে আলা হুওয়ালা
কিছু গুরুত্বপূর্ণ মাদিনী ফুল ইনশাল্লাহ আমরা মনোয়ার ভাই থেকে নেব। বিশেষ করে প্রথমে এই বিষয়ে আমরা মনোয়ার ভাই থেকে মাদিনী ফুল নেব, যে আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের ফ্যামিলি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে সকল মহিলা যারা রয়েছেন, তারা কার সাথে, যে সেটাকে সরিয়ে পর্দা বলা হয়, যে কার সাথে দেখা দিতে পারবে এবং কার সাথে তার পর্দা করা শরীয়তের হুকুম রয়েছে। তো এমন কিছু আমরা সবসময় শুনে থাকি, যে এমন কিছু আত্মীয় রয়েছে যাদের সাথে একজন মহিলা চাইলে সে তার সাথে যদি পর্দা নাও করে সে গুনাগার হয় না। এই বাকি অন্যান্য যে সকল পুরুষ রয়েছে তাদের সাথে অবশ্যই তাকে শরীর পর্দা করতে হবে। তো তারা কারা, কাদের থেকে পর্দা করতে হবে, কাদের সাথে পর্দা না করলেও সে গুণাগার হবে না, ইনশাআল্লাহ আজকে আমরা মনোরয় থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে শ্রবণ করবো। যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তো দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। জি,
আসলে পর্দা বিষয়টি প্রথমে পর্দা কাকে বলে জানতে হবে, বুঝতে হবে যে পর্দার সংজ্ঞা বিভিন্ন মনীষী বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। যদি আমরা সার সংক্ষেপে সংক্ষিপ্ত ভাবে বুঝি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইসলামী ভাই বা একজন ইসলামী বোন তাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন সেটাকে ঢেকে রাখা, আর যা প্রকাশ করার অনুমতি দিয়েছেন সেটাকে প্রকাশ করা, এই দুটো সমষ্টিকেই পর্দা বলা হয়। যদি এর বিপরীত করে যেটাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন সেটা যদি আমরা ঢেকে না রাখি, ইসলামী বোনেরা ঢেকে না রাখে বা ইসলামী ভাইয়েরা ঢেকে না রাখে, তখন তারা কি হলো, পর্দার খেলাফ কাজ করলো, পর্দার বিপরীত কাজ করলো, তারা নাফরমান হিসেবে সাব্যস্ত হবে। ইসলামী বোনদের যে পর্দার বিষয়, মহিলাদের জন্য প্রত্যেক অচেনা বালিক পুরুষের সাথে পর্দা রয়েছে। অচেনা বলতে যে মহরামের মধ্যে অন্তর্ভুক্ত নয়, মহরাম দ্বারা সে পুরুষগণ উদ্দেশ্য যাদের সাথে সবসময়ের জন্য বিয়ে হারাম, চাই সে হারাম বংশগত হোক বা অন্য কোনো কারণে হোক, যেমন দুধের সম্পর্ক অথবা শ্বশুরালীর সম্পর্ক হোক, এভাবে পর্দার বিষয় তাদেরকে খেয়াল রাখতে হবে। সাধারণত দেবর, ভাসুর, বোনের স্বামী, খালাতো, মামাতো, চাচাতো, ফুপাতো ভাই, ফুপা এবং খালুর সাথে পর্দা তাকিদ রয়েছে। এছাড়াও ইসলামী বোনদের বিষয় রয়েছে যে আমাদের সমাজে এখন অনেকে এমন রয়েছে কাউকে বাবা ডাকে, কাউকে ভাই ডাকে, কাউকে ছেলে ডাকে, তো এভাবে দেখা যায় যে তারা মনে করে যে আমার এই ডাকার মাধ্যমে তারা বুঝে আমার মুহরিম হয়ে গেল, তাদের সাথে পর্দা করার প্রয়োজন নেই। আসলে এটাও তাদের এটা ভুল এবং ভ্রান্ত ধারণা, বরং শরীয়তে তাদের সাথে পর্দা করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কিতাবে এটাও রয়েছে যে বিধর্মী মহিলা, আল্লাহ হুজুর রহমতুল্লাহ বলেন যে বিধর্মী মহিলাদের সাথেও তেমনই ভাবে পর্দা করতে হবে যেমন ভাবে সে অন্য একজন পরপুরুষের সাথে করে থাকে। অথচ আমাদের দেখা যায় যে এই এই যে বিষয়টা হতে পারে আমাদের ইসলামী ভাইদের মধ্যে, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দের মধ্যে, যে হয়তোবা এই প্রথম শোনা যায়। নরমালি এটা চিন্তা আসে
অমুসলিম মহিলার সাথে,
যে অমুসলিম মহিলাদের সাথে, যে মহিলা তো মহিলার সাথে কখনো পর্দা হতে পারে না, একটা কনসেপ্ট থাকতে পারে, কিন্তু আমরা জানতে পারলাম যে অমুসলিম মহিলাদের সাথেও পর্দা করতে হবে। এরপরে বিষয়টা যেটা যে আরো গুরুত্বহীন করে তোলে কিছু স্লোগান, সেটা কি, চাচি তো মায়ের মতো, ভাবি তো বড় ভাবি তো মায়ের মতো,
জি
তো তাদের সাথে কিসের পর্দা,
জি
এই ধরনের স্লোগান আমাদের সমাজে প্রায় চলে
দেখা যায়। শোনা
তো দেখা যায় যে এই স্লোগান বা এই যে রীতি, এই পদ্ধতি, এটা কি ইসলাম সম্মত কিনা, আল্লাহ রাসূল কি এরকম কোনো বিধান দিয়েছে কিনা,
জি
ঠিক না। তো আসলে বিষয়টা যেটা এখানে যে বলা হলো, যাদের সাথে পর্দা তো তাদের সাথে পর্দা করতে হবে। আর আল্লাহ হুজুর রহমতুল্লাহ তাআলা এই যাদের নাম নেওয়া হলো এদের পর্দা তাকিদ দিতে গিয়ে ইরশাদ করেন যে ভাসুর, দেবর, বোনের স্বামী, ফুপা, খালু, চাচাতো, মামাতো, ফুপাতো, খালাতো ভাই, এ সমস্ত লোক মহিলাদের জন্য পরপুরুষ, বরং তাদের দ্বারা ক্ষতি অন্যান্য পুরুষের তুলনায় অধিক হয়ে থাকে। কেননা বাহিরের লোক ঘরে প্রবেশ করতে দ্বিধাবোধ করে, কিন্তু বর্ণিত আত্মীয়রা পরস্পর পূর্ব পরিচিত হওয়ার কারণে নির্ভয়ে থাকে। মহিলাগণ অপরিচিত লোকদের সাথে খুব তাড়াতাড়ি সংকোচ কাটিয়ে উঠতে পারে না, কিন্তু বর্ণিত পুরুষের সাথে সংকোচ ভাব আগে থেকে কেটে যায়। এজন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনারীদের সামনে যেতে বারণ করেছেন, তখন এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাসুর দেবরের জন্য কি হুকুম? ইরশাদ করলেন, ভাসুর দেবর তো মৃত্যুর সমতুল্য।
আল্লাহ আল্লাহ।
তো এই হলো মোটামুটি এই যাদের নাম বলা হলো এবং পর্দার বিষয় বলা হলো। তাদের সাথে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে পর্দা বজায় রাখতে হবে।
দর্শক শ্রোতা, মনোহর ভাই যে বিষয়গুলো বললেন যে আমরা আমাদের ঘরে হোক অথবা আমাদের মহল্লা অথবা আমাদের ফ্যামিলিতে হোক, যে ইসলাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে বিধান, ইসলামের যে শিক্ষা, এর মধ্যেই কিন্তু মুক্তি রয়েছে। অনেক সময় আমরা বলে থাকি যে এটা কি সম্ভব, যে মনোহর ভাই বললেন যে আজকে আমরা বিভিন্ন প্রকার পদ্ধতি আমরা নিজেরা অবলম্বন করি, যদি তাদেরকে শরীয়ত পর্দার কথা বলা হয়, ইসলামী পর্দার কথা বলা হয়, তখন অনেক সময় এ ধরনের আওয়াজ চলে আসে যে এটা কি সম্ভব। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমি শেয়ার করব দর্শক শ্রোতা, যে আমাদের ঘরে অথবা আমাদের সমাজের মধ্যে যখন পর্দা নিয়ে যখন আলোচনা হয় অথবা কোন একজন ইসলামী বোনকে, কোন একজন মহিলাকে যখন পর্দা করার জন্য যখন তাগিদ দেওয়া হয়, তখন এই শব্দগুলো আসছে আমাদের সমাজের মধ্যে, যে শয়তানের অসওয়াসার মধ্যে এসে, যে শয়তানকে রাজি করার জন্য, শয়তানকে খুশি করার জন্য আজকে এই কথাগুলো আমাদের সমাজে হয়। কি কথা? মনের পর্দা আসল পর্দা। এখন মায়াদাল্লাহ যদি কেউ এই উদ্দেশ্যে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাহ্যিক যে পর্দা করার জন্য হুকুম দিয়েছেন, এটাকে যদি সেই না মানে, না মানার উদ্দেশ্যে বলে, তো নাউজুবিল্লাহ সে তো কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেহেতু যে কোরআন করিমের মধ্যে প্রকাশ্য পর্দার ব্যাপারে বিধান আসছে, হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসংখ্য জায়গার মধ্যে অবশ্যই যে আভ্যন্তরিক অর্থাৎ যেটাকে পুশিদা বলা হয়, পুশিদা বলা হয় মানে একজন মহিলা তার অন্তর থেকেও কি করবে, পর্দা করবে, এটা তো অবশ্যই রয়েছে। কিন্তু কেউ যদি বাহ্যিক যে পর্দা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে একজন মহিলা সে কিভাবে তার চেহারাকে ডাকবে, সে কতটুকু চেহারাকে সে গোপন রাখবে, কোরআনুল করিমের মধ্যে যেভাবে এসেছে পর্দার ব্যাপারে, যদি ওই বিষয়গুলোকে যখন সে অমান্য করলো, সে বলল যে মনের পর্দা আসল পর্দা, তাহলে তো সে কোরআন এবং হাদিসকে অমান্য করলো। যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে যে মহিলাদেরকে পর্দা করার জন্য একটা বিধান জারি করা রয়েছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আবারও ইনশাআল্লাহ জবাজাল নাইমের কাছে যাব এই বিষয়ে। আজকে আমাদের সমাজের মধ্যে যে পর্দার বিষয়টা এমন হয়ে গিয়েছে, আমাদের ইসলামী বন্ধুদের বিষয়টা এমন হয়ে গিয়েছে যে তারা পর্দার কোনো গুরুত্ব তো দূরের কথা, দেখা যাচ্ছে যে আমার মন যেভাবে চাচ্ছে আমি সেভাবে চলবো। এর দুটি কারণ, একটি কারণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণ, আরেকটি কারণ হচ্ছে যে আসলে আমি জানি না যে আমি একজন মহিলা হিসাবে আমাকে চলতে হবে কিভাবে। আজকে আমরা সবসময় একটি শব্দ আমরা শুনে থাকি যেটাকে বলা হয় দায়ুস, যাকে বলা হয় তা একজন মহিলা যে মানে কিভাবে চলার মাধ্যমে। অনেক সময় আমরা আমাদের সমাজের মধ্যে যে আমাদের মা বোনদের কারণে তাদের ঘরের পুরুষ অনেক সময় দায়ুস হয়, তো কিভাবে দায়ুস হয়, দায়ুসের সংজ্ঞা এবং এর বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা নাইম ভাই থেকে ইনশাআল্লাহ শ্রবণ করব। জি নাইম ভাই,
আসলে দায়ুস শব্দটা এটা একটা ইজি শব্দ, সবাই অনেকে একটুতে একটু রাগান্বিত হলে বলে ফেলে এই দায়ুস, কিন্তু এটার বিস্তারিত মিনিংটা কি রয়েছে হয়তো অনেকের জানা নাই। এটা পর্দার ক্ষেত্রে এটার সাথে কি সম্পর্ক রয়েছে, এটা শব্দটার অর্থ কি রয়েছে, তো এটা আমাদের জানা দরকার। আর বিশেষ করে যখন লোক সমাজের মধ্যে বর্তমানে এটা দেখা যায়, যখন কেউ নতুন বিয়ে করে তখন এটাই বলে দেয় যারা ছোট ভাই থাকলে তোমার বাবার সাথে একটু দেখা করে আসো, কথাবার্তা বলে আসো, এটা কিন্তু একেবারে ইজি ভাবে বলে দেয়। বা এটা দেখা যায় কি আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় তুমি তোমার আন্টির সাথে দেখা করো, যে একটু বলা হলো
বাড়ির মধ্যে নতুন বিয়ে ছাড়াও এমনিতে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের কথা আমাদের মনোহর ভাই বললেন, এরা যখন আসে স্বামী তার স্ত্রীকে বলে যাও আমার অমুকের সাথে তুমি দেখা করে আসো,
শানাস্তটা একটু দিয়ে আসো। এটাও ঘটে যে বলা হচ্ছে এখন তো ডাকাডাকির মধ্যে বেশি হয়ে যায়, বন্ধুর মা সে হয়ে গেল, আন্টি হয়ে গেল, এইভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে আর যার যার স্ত্রী রয়েছে, যে পুরুষ রয়েছে, সেও বারণ করছে না, সেও মনে করছে এটা তো কিছু ব্যাপারই না। কিন্তু শরীয়তের আহকামের মধ্যে কি আসছে, তো কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের স্ত্রী ও মাহরিমদের বেপর্দা হওয়া থেকে বারণ করে না সে দায়ুস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, আচ্ছা এরা কারা বলছে? দাইয়ুস এবং পুরুষ সুলভ আকৃতি ধারণকারী মহিলা আর মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, যারা মদ পান করে, যে সমস্ত পুরুষ মহিলাদের মতো চালচরণ করে, এবং যারা কি রয়েছে, দাইয়ুস রয়েছে, যারা নিজের স্ত্রীকে এবং যারা মাহরিম রয়েছে এদেরকে কি করে না, পর্দা করার ব্যাপারে সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বারণ করে না। আচ্ছা এর মধ্যে আরো বিস্তারিত আসতেছে এরকম, পুরুষের ন্যায় যারা যেসব মহিলা চুল কর্তন করে, পুরুষের ন্যায় যেভাবে প্যান্ট শার্ট পরা বিভিন্ন ধরনের ড্রেস আপ এর মধ্যে পুরুষের মতো চাল চলনকারী, এরাও কিন্তু এদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সেজন্য বলা হচ্ছে যখন মেয়ে ছোট থাকে তাদেরকে তখন থেকে তরবিয়ত দেওয়া, এটা যে এরা পর পুরুষ রয়েছে ছোট থেকে মাইন্ড বানানোর জন্য এজন্য বলা হচ্ছে, যাতে করে সে পর্দা করে এবং বড় হওয়ার পরও এদের থেকে দূরে থাকে। আচ্ছা এখানে আরো রয়েছে যে কখনো জান্নাতে প্রবেশ করবে না, এখানে একটা বলা হয়েছে না, এর দ্বারা কি বোঝানো হয়েছে, তা দ্বারা দীর্ঘদিন যাবত জান্নাতে প্রবেশ হওয়া থেকে বঞ্চিত থাকার উদ্দেশ্য রয়েছে। কেননা যে মুসলমান নিজের গুনাহের কারণে জাহান্নামে যাবে সে অবশেষে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এটা স্মরণ রাখবেন এক মুহূর্ত কোটি ভাগের একটু জাল্লা পরিমাণও আমরা কবরের আজাব বলেন জাহান্নামের আগুন আমরা বরদাস্ত করতে পারবো না। কেমন? সবচেয়ে ছোট আজাব কি রয়েছে, সবচেয়ে ছোট আজাবের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে জাহান্নামী ব্যক্তিকে একেবারে সবচেয়ে ছোট যেটা হালকা আগুনের জুতো পরিধান করে দেওয়া হবে। এই আগুনের জুতো পরিধান করে যখন দেওয়া হবে তখন তার মাথার মগজ ঠকবক ঠকবক করে সিক্ত হতে থাকবে এবং বেরিয়ে পড়বে। এটা হচ্ছে তখন সে যে কোনো উপায়ে চাইবে আমার থেকে পায়ের জুতোটা খুলে নেওয়া হোক, মনে হচ্ছে এটা সবচেয়ে সর্ব একেবারে টপ লেভেলে যেটা আজাব তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ছোট। যেখানে ছোট আজাবের এই অবস্থা যদি ব্যাপার দিকের কারণে দাইয়ের কারণে যদি কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হয় সেটা কখনো বরদাস্ত করা যাবে না। আচ্ছা দাইয়ের ব্যাপারে হযরতে আল্লামা আলাউদ্দিন হাফ কাফি রহমতুল্লাহ বলেন, দাইয়ুস সেই ব্যক্তি যে নিজের স্ত্রী অথবা অন্য কোনো মাহরিমের প্রতি যথাযথ শরীয় বিধান প্রয়োগ করে না, যেমন সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রী মা বোন যুবতী মেয়ে এদেরকে অলিতে গলিতে বাজারে সাজারে শপিং সেন্টারে ব্যাপারদা হয়ে ঘোরাফেরার মধ্যে, অপরিচিত যারা প্রতিবেশী রয়েছে এদের নিকট মেলামেশার মধ্যে ড্রাইভার অপরিচিত ড্রাইভার এদিকে মেকআপ করে বসে আছে, মানে এগুলোর মধ্যে কোনো সংকোচ নাই, সংকোচহীনতা ভাবে তাদের সাথে মেলামেশার মধ্যে যারা বাধা প্রয়োগ করে না তাদেরকে দাইয়ুস সাব্যস্ত করা হয়েছে, আর তারা জান্নাত থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামে ভাগিদার হবে। তো আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেন, দাইয়ুস ব্যক্তি খুবই মারাত্মক পর্যায়ের, কেমন, তাদেরকে ফাজ থেকে মালিন বলা হয়েছে, এদেরকে ইমাম বানানো যাবে না, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ তাদের পিছনে নামাজ পড়লে সেটা নামাজটা আবার পড়ে দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কথাই মারাত্মক দাইয়ুস ব্যক্তি। তো আমাদের সমাজের মধ্যে যারাই বলে এগুলাকে ইজি ভাবে নেয় তারা যাতে কঠোর ভাবে এগুলোর প্রতি সতর্কতা অবলম্বন করে, এবং ইসলামী বোন যারা রয়েছে যারা মেয়ে রয়েছে এরাও সতর্কতা অবলম্বন করে, আমার কারণে কেন, আমার স্বামী আমার বাবা কেন দাইয়ুসের মধ্যে সাব্যস্ত হয়ে যাবে। সেজন্য ইসলামী ভাই ইসলামী বোন প্রত্যেক মেয়ে এবং ছেলে প্রত্যেকের ব্যাপারে এই সতর্কতা অবলম্বন রাখা উচিত যাতে দাইয়ুসের অন্তর্ভুক্ত না হয়।
দর্শক শ্রোতা, আমাদের নাইম ভাইয়ের যে দাইয়ুস কাকে বলে দাইয়ুসের সংজ্ঞা এবং হাদিসে মোবারকা শোনালেন, এই ঘটনা থেকে একটি বিষয় সুস্পষ্ট যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনেকেই নামাজ পড়ি, আমি নামাজি, আমি হাজি, আমি খুব মুত্তাকি, আমি কোরআনুল করিমে তেলাওয়াত করি, হ্যাঁ আমি আলিম সাহেব অথবা আমি মুফতি সাহেব অথবা আমি মসজিদের ইমাম, আপনি যেই যে কোনো ইসলামী লেভেলের লোক আপনি হন না কেন, আপনি এলাকার মধ্যে সামাজিক নেতৃত্ব আপনি দিয়ে থাকেন, সবসময় আপনার মাথার মধ্যে টুপি থাকে, আপনার চেহারার মধ্যে আপনার দাড়ি সাজিয়ে নিয়েছেন, কিন্তু আফসোস যে আমি যদি আমার মেয়ের কারণে, আমার স্ত্রীর কারণে, অর্থাৎ যে সকল মহিলা আমার তত্ত্বাবধানে রয়েছে আমি তাদেরকে যদি সরাসরি পর্দা করার জন্য তাকে যদি আমি তাগিদ না দিই, আর তারা যদি বেপর্দায় চলাফেরা করে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জেড়াতো ভাই, তালাতো ভাই, দুলা ভাই, যত ভাই যাদেরকে যাদের সাথে শরীয়ত পর্দা করার জন্য হুকুম দিয়েছেন, তাদের সাথে আমার বর্তমানে তাদের সাথে মেলামেশা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, নাস্তা পানি হচ্ছে, চলাফেরা হচ্ছে, আর আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি এগুলা কোনো কিছুই মনে হচ্ছে না আমার কাছে, এগুলা চলে, এত কিছু এত কিছু করা যায় না। মানে এটাকে দেখা যাচ্ছে আমরা এটা অন্যভাবে নিচ্ছি, কিন্তু স্মরণ রাখবেন যে আমরা যে শুনলাম, যদি দায়ুসের সংজ্ঞার মধ্যে আমি আপনি চলে আসি, দায়ুস জান্নাত থেকে বঞ্চিত থাকবেন, তখন আপনার নামাজ কোথায় গেল, তখন আপনার হজ কোথায় গেল, আপনার যাকাত কোথায় গেল, আপনার সদকা কোথায় গেল, আপনি নেক আমল করে যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, একটু নিজেকে প্রশ্ন করুন যে আমি কেন আমার মহিলাদেরকে তাদেরকে পর্দার তাগিদ দেব না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যে নিজের স্ত্রীদেরকে নিজের কন্যা সন্তানদেরকে কি করার জন্য, পর্দা করার জন্য তার স্বামীকে এবং বাবাকে তার কন্যাকে এই শরীয়ত পর্দা করার জন্য আদেশ দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, আমরা আমার দায়িত্বকে আমরা সঠিকভাবে পালন করি। আমরা যখন সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করব, আমাদের ঘরের মহিলাদেরকে তাদেরকে আমরা তাগিদ দিব। হ্যাঁ, এমন কিছু পুরুষ রয়েছেন যে সবাই যে একেবারে বেপরোয়া তা না, দর্শক শ্রোতা আমরা অনেক মানুষকে আমরা দেখেছি যারা চেষ্টা করেন তাদের কন্যা সন্তানদেরকে তাদের স্ত্রীদেরকে তারা পর্দার মধ্যে চালানোর জন্য খুবই চেষ্টা করেন, যারা করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমরা মোবারকবাদ জানাই, কিন্তু আমরা ওই সকল ইসলামী ভাইদেরকে বলবো যারা বেপরোয়া, তারা তাদের থেকে অনেক সময় এই ধরনের শব্দ পাওয়া যায়, পয়লা বৈশাখ, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের নামে আমাদের ঘরে যখন মহিলারা যখন ঘর থেকে রাস্তার মধ্যে বের হয়ে যায়, তখন তাদের স্বামী যারা তারা বলে যে এত কঠিন করা যাবে না, মানে তাদেরকে এত কঠিন করা যাবে না। ওই যে জোনাইদ ভাই বলতেছে যে বছরতে একদিনই সুযোগ আসে, তাহলে পয়লা বৈশাখ একদিন হয়ে গেল, 31st night একদিন হয়ে গেল, তারপর মেহেদি অনুষ্ঠান একদিন হয়ে গেল, এ অনুষ্ঠান একদিন হয়ে গেল। আজকে আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের সমাজের মধ্যে অনুষ্ঠান মানে বেহেফনা, অনুষ্ঠান মানে ব্যাপার দিঘি, আর ওই সকল আমি মাকে ওই সকল বাবাকে আজকে অনুষ্ঠান থেকে অনুরোধ করব যে আপনি মেহেদি অনুষ্ঠানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ির অনুষ্ঠানে আপনার মেয়েকে নিয়ে বেপর্দা ভাবে যদি আমরা সেখানে যাই, তাহলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে আমি অমান্য করলাম। একটি কথা মনে রাখবেন যে পর্দা করার মধ্যে নিয়ামত রয়েছে, পর্দা করার মধ্যে বরকত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ আমাদের জোনাইদ ভাই মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছেন, জোনাইদ ভাই থেকে ইনশাআল্লাহ জবাজাল হাদিসে মোবারক ইনশাআল্লাহ শ্রবণ করব পর্দাহীনতার ব্যাপারে, যাতে করে আমাদের মা বোন যারা রয়েছে যারা বেপর্দায় আজকে ঘরের বাইরে চলে যাচ্ছে, বেপর্দায় চলতেছে, যে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা শুনি যারা পর্দা করে না, যারা পর্দাহীনতার মধ্যে চলে, যে হাদিসে পাকের মধ্যে তাদের ব্যাপারে কিভাবে কিভাবে শাস্তির হুকুম রয়েছে আসুন আমরা শ্রবণ করি।
ধন্যবাদ ইমরান ভাই আপনাকে, যে আমরা আলহামদুলিল্লাহ যে মোবাইলে দাওয়াত ইসলামী থেকে হাদিস শুনতে পারতেছি পর্দা সম্পর্কে, পর্দা করার ফজিলত না করার শাস্তি। তো এখানে বর্ণিত রয়েছে যে হযরতে সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাতে গেলেন, তখন তিনি কিছু মহিলার শাস্তি নিজ চোখে দেখলেন, দেখলেন যে এক মহিলাকে তার মাথার চুল দিয়ে ডালের মধ্যে ঝুলিয়ে রেখেছেন।
আল্লাহ আল্লাহ।
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে ওই সব মহিলা যারা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় নিজেদের চুলকে পর পুরুষ থেকে গোপন রাখত না।
আল্লাহ আল্লাহ।
তো এই হাদিস থেকে আমরা এটা গ্রহণ করতে পারি যে আমাদের যারা ভনেরা রয়েছে, ফ্যামিলিগত রয়েছে যারা, যে দেখা যায় যে বাহিরে চুল খুলে মেকআপ করে, চুলে কালার করে,
আসলে দুদিন
আছাড়ার কাট করে, এরকম ভাবে
যে জোনাইদ ভাই যে হাদিসে মোবারকা শুনালেন, আল্লাহু আকবার, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাকে চুলের সাথে বেঁধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে ওই সকল ইসলামী বোনদের কাছে আজকে আমরা অনুষ্ঠান থেকে আমরা অনুরোধ করব যে আজকে কি হতে যাচ্ছে, আমরা কি মারা যাব না, আমরা কি দুনিয়া থেকে যাব না। আজকে আমরা যদি দেখি যে কিছু বছর পূর্বেও দর্শক শ্রোতা আমরা দেখলাম আমাদের মা বোনদেরকে যখন আমরা বলতে যাই, অনেক সময় আমাদের কাছে একটু সংকোচ বোধ হয় যে কিভাবে আমরা দর্শকের কাছে এই কথাগুলো আমরা উপস্থাপনা করি, তারপর আমাদেরকে বলতে হয় যাতে করে বলার মাধ্যম উপকার হয়। অনেক সময় শুনবেন যে কিছু ওষুধ যখন ডাক্তার দেয় তো খুব তিতা মনে হয়, কিন্তু সুস্থতার জন্য খেতে হয়, তো যদিও আমাদের আজকে মোবাইল লীগে দাওয়াত ইসলামী থেকে যে পর্দার বিধান সম্পর্কে আমরা শুনতে যাচ্ছি, কিছু কথা আপনাদের কাছে খুব কষ্ট হবে, তারপরও আপনারা গ্রহণ করুন, ইনশাল আপনাদের জন্য উপকার হবে। আর যারাই মোবাইল লীগ এখানে যারা রয়েছেন, নিজের থেকে কোনো কিছু বলেন না, আমাদেরকে কোরআন হুকুমের আয়াত শোনাচ্ছেন, আমাদেরকে হাদিসে মোবারকা শোনাচ্ছেন। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কিছু বছর পূর্বেও আমরা যে বিষয়গুলো আমরা দেখতাম যে আমাদের মহিলা যারা ছিল তাদের মাথার মধ্যে কি ছিল, ওড়না ছিল, আস্তে আস্তে সেই ওড়না মাথা থেকে সরে গেল, এটা কাঁধের মধ্যে চলে আসলো। তারপরে দেখতে দেখতে কাঁধের যে কাঁধের মধ্যে যেই ওড়না রাখা হচ্ছে ওই ওড়না আজকে আমাদের সমাজে এমনই কিছু বেপরোয়া মহিলা রয়েছেন, তারা চাচ্ছে না যে সে ওড়না তাদের কাঁধের মধ্যে থাকুক। আমি কি বলার জন্য চাচ্ছি আপনারা অনেকে বুঝতে পারতেছেন। তো দর্শক শ্রোতা, অনুরোধ করব, এই যে জুনাইদ ভাই বললেন, হাদিসে মোবারকা শুনালেন যে তাকে চুলের সাথে বেঁধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আপনি যখন ঘর থেকে বের হবেন আপনার চুল যখন পরপুরুষ দেখবে, এই যে চুল পরপুরুষ দেখবে, তাহলে আল্লাহ তাবারক তাআলা কি নারাজ হবেন না, আল্লাহর হাবিব কি নারাজ হবেন না? আজকে এমনও দেখা যাচ্ছে ওই চুল আজকে আমাদের সমাজে বিক্রি হচ্ছে, ওই কিছু মহিলা, কিছু লোভী মহিলা সেই যে চুলকে আল্লাহর হাবিব গোপন রাখার জন্য বললেন, গোপনে রাখার জন্য বললেন, মাতার চুলকে গোপন রাখা এবং যে চুল মহিলাদের ঝরে পড়ে সেটাকে গোপন রাখার, সেই চুলকে আমি কিছু টাকার বিনিময়ে আমি সেটাকে বিক্রি করে দিচ্ছি, যা ওলামা ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন এই চুল বিক্রি করা হারাম, ও বিক্রি করার পরে যে অর্থ উপার্জিত হবে তা খাওয়াও হারাম। আর আমাদের সমাজে আপনারা যারা এই ব্যবসা শুরু করেছেন যে ঘরে ঘরে মহল্লা মহল্লা হেঁটে মহিলাদের চুল কালেকশন করা, ক্রয় করা, এটাও হারাম রয়েছে, এটাও শরীয়ত এটাকে সাপোর্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া তিনার লিখিত রিসালা আহাত সাব এর 6 নম্বর পৃষ্ঠার মধ্যে এমন একটি ঘটনা লিখেছেন, আমাদের ইসলামী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে তিনি লেখেন যে এই ঘটনাটি শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের কাছে বললেন, সে শপথ সহকারে এই ঘটনাটি উপস্থাপন করলেন। আসুন আমরা শ্রবণ করি। সে বলতে লাগলো, আমার এক বন্ধুর একজন যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। যখন আমরা তার দাফন শেষ করে ফিরে আসতে লাগলাম, তখন মরহুমার পিতার স্মরণ আসলো যে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ, একটি হ্যান্ড ব্যাগ মরহুমার সাথে কবরের মধ্যে দাফন হয়ে গিয়েছে। তখন অন্য কোনো উপায় না দেখে দ্বিতীয়বার সিদ্ধান্ত নেওয়া হলো কবরটিকে খনন করা হবে। কবর উপর থেকে যখন সে বলতে লাগলো, আমরা পাথর সরালাম, তখন ভিতরের দৃশ্য দেখে ভয়ে আমাদের সকলের চিৎকার আসা শুরু হয়ে গেল, আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম, চিৎকার করতে লাগলাম, কেননা যে যুবতী কন্যাকে আমরা কিছুক্ষণ পূর্বে পরিষ্কার কাফন পরিধান করিয়ে কবরের মধ্যে রেখে আসলাম, সে কাফন চিড়ে উঠে বসলো, আহ, সে ধনুকের মতো একেবারে বাঁকা হয়ে গিয়েছে, আহ, তার মাথার চুল দ্বারা তার পা গুলোকে বেঁধে দেওয়া হয়েছে এবং অনেক অচেনা ছোট ছোট ভয়ঙ্কর বিষাক্ত কীট তাকে দংশন করতেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আমাদের সকলের আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেল, হ্যান্ডব্যাগ বের না করে দ্রুত মাটি দিয়ে আমরা কোন রকম সেখান থেকে পালিয়ে আসলাম। ঘরে এসে আমি আত্মীয়দের কাছে জীবিত অবস্থায় তার কন্যা কি রকম অপরাধে লিপ্ত ছিল সেই ব্যাপারে জানতে চাইলাম। তখন তারা বললেন, তার মধ্যে তো বর্তমান সময়ের দোষনীয় মনে করা এমন কোন অপরাধ ছিল না, অবশ্যই সেও বর্তমানে সাধারণ মহিলাদের মতো আধুনিক ফ্যাশন করে চলত এবং পর্দা করে চলত না। এই কন্যা সন্তানের ইন্তেকালের কিছুদিন পূর্বে তার এক আত্মীয়র বিয়ে ছিল, সে ফ্যাশন করে চুল কেটে সাজসজ্জা করে বর্তমান সময়ের আধুনিক মহিলাদের মতো বিয়ের অনুষ্ঠানে পর্দাহীন অবস্থায় অংশগ্রহণ করেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা যারা এখন আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আজকে এমন কোন ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিতে আজকে বিয়ের অনুষ্ঠান নামে গুনাহের আসর বসানো হয়, সেখানে আমি যাচ্ছি, আমার বিবি যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে, সবাই সেখানে উপস্থিত হচ্ছে, সেখানে মদ পান করা হচ্ছে, সেখানে ড্যান্স করানো হচ্ছে, আল্লাহ তাআলার নাফরমানি সেই জায়গার মধ্যে হচ্ছে। আমরা সকলেই জানি যে আমরা যেখানে যাচ্ছি সেখানে আল্লাহ তাআলার নাফরমানি হবে, সেখানে দেহায়পন হবে, সেখানে নাচ গানের আসর বসানো হবে, তারপরও আমরা সেখানে যাচ্ছি। কেন? আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গিয়েছে। আজকে যে সকল ইসলামী বোন আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আল্লাহ না করুক আমি বেপদায় চলতেছি, বেপদদিকে হয়ে চলতেছি, কিছু টাকার লোভে আমি এমন এমন প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছি, কিছু সম্মানের লোভে আমি বেপদায় হয়ে আমি রাস্তার অলিতে গলিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চাকরিরত রয়েছি, যে চাকরি করতে গিয়ে আমাকে সেখানে বেপদায় অবস্থায় আমাকে থাকতে হয়। একটু স্মরণ করুন, আজকে যদি আমি আপনি দুনিয়া থেকে চলে যাই, আমার সম্মান কোথায় গেল, আমার টাকা কোথায় গেল, কবরের মধ্যে গিয়ে যদি আমি আজাবে গ্রেফতার হয়ে যাই, আমাকে আজাব থেকে কে বাঁচাবে? না আমার মা বাঁচাবে, না আমার স্বামী বাঁচাবে, কে বাঁচাবে? তো দর্শক শ্রোতা, অনুরোধ করব আজকের এই অনুষ্ঠান থেকে আমরা নিজেদেরকে আমরা বোঝার চেষ্টা করি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে আমরা আমল করার চেষ্টা করি।
আসলে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, মাদানী চ্যানেলের দর্শক
শ্রোতা, অনেক মা বোনেরা মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছেন, হয়তো এটা প্রশ্ন আসতে পারে কি ইসলামের মধ্যে পর্দা করার ব্যাপারে যে হুকুম চলে আসছে, এটার কারণে কি এদেরকে ছোট করা হয়েছে, এদের সম্মান কি কম করা হয়েছে, এদেরকে বাইরে না যাওয়ার ব্যাপারে কেন? আসলে এটা ইজিলি ভাবে
এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি মানে সে যদি পর্দা করা শুরু করে দেয় তো হতে পারে সে উন্নতি করতে পারবে না। মানে আমাদের সমাজে কিন্তু মূল এটাই আছে যে যখন সে পর্দা করা শুরু করবে, পর্দা মোতাবেক চলবে, অত তার ভালো চাকরি হবে না, অথবা সে উন্নতির মধ্যে তার বাধা চলে আসবে। তো এটাই মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে আসলেই যে যদি পর্দা মোতাবেক চলে তাহলে তার উন্নতির মধ্যে বাধা হবে না, এবং আসলে প্রকৃত সফলতা কিসে? যে কোরআন হাদিসে আমরা সকলে জানি যে কোরআন এবং হাদিস মোতাবেক যেই চলবে সে প্রকৃত সফলতার উপর। জি বলুন।
ব্যাপার হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে যেগুলো দামি জিনিস রয়েছে সবকিছু কিন্তু লুকায়িত রাখে। যেমন নাকি যার ঘরের মধ্যে হীরা রয়েছে, যাদের কাছে স্বর্ণ রয়েছে, ওই স্বর্ণ রূপা এগুলো কোথায় রাখে একটু যদি আমাদের জিজ্ঞেস করি, তাহলে দেখা যাবে ওই স্বর্ণ রূপা রাখা হচ্ছে ডয়ের মধ্যে, ডয়ের মধ্যে না, সিন্ধুকের মধ্যে তালা মেরে একেবারে যেটা একেবারে ভিতরের ডয়ের যেটা রয়েছে ওইটার মধ্যে রাখা হচ্ছে। কেন? এটা দামি সম্পদ। তো দীনে ইসলামের মধ্যে যার মেয়েদেরকে, মেয়েদের ব্যাপারে কেমন আসছে, এদেরকে দামি বানিয়েছে, কেমন দামি, তাদেরকে অন্যান্য ধর্ম অবলম্বীদের মতো বেপরোয়া হয়ে বাইরে চলে যাবার এটার হুকুম কিন্তু দেন নাই। আর এই পর্দার হুকুম এদেরকে বাধ্য করছে না, এটা যারা মুসলমান রয়েছে, মুসলমান নারী এদেরকে বাধ্য করা হচ্ছে যাতে করে ভিতরে থাকে। তো ভিতরে থাকার কারণে কিন্তু মান সম্মান কমে যাচ্ছে না, বরং সেটা দামি হচ্ছে। যেভাবে স্বর্ণরূপ মানুষ সিন্ধুকের মধ্যে রাখে সেটা একটা দামি সম্পদ, কারণ এটা চুরি হতে পারে। তো যারা যেসব মেয়ে যারা রয়েছে বড় হয়ে উঠে, অনেক সময় মনে করে সামনে যদি আমি একে যদি বিয়ের ফাংশনে নিয়ে, যেহেতু আপনি বিয়ের ফাংশনের কথা বললেন, যদি নিয়ে যাই তাহলে হয়তো এর ভালো প্রস্তাব আসতে পারে, না হলে প্রস্তাব নাও আসতে পারে, প্রতিবন্ধকতা যেটা কথা বললেন, আসলে কিন্তু প্রতিবন্ধকতা নয়, বরং আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মধ্যে কিন্তু প্রকৃত সফলতা রয়েছে।
সুবহানাল্লাহ। আমরা এখানে যে আপনার কথার সাথে রিলেটেড আমরা যদি দেখি যে ইসলামে, যে ইসলাম, যে ইসলামের কথা আজকে আমরা বলতেছি, এই যে আমাদের মা বলেন অথবা কন্যা সন্তান বলেন অথবা বোন বলেন, এই যে ইনাদের জাহিলে যুগে যে মায়ের কোনো সম্মান ছিল না, আচ্ছা বোনের কোনো, মায়ের কাছে বোনের কোনো ইজ্জত ছিল না, বাবার কাছে কন্যার কোনো সম্মান ছিল না। আল্লাহু আকবার। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ইসলাম, এমন একটি ধর্ম আমাদের মাঝে নিয়ে আসলেন, মাকে দিলেন সম্মান, বোনকে দিলেন সম্মান এবং কন্যাকে দিলেন সম্মান, তাহলে আমি আপনাকে বলবো দর্শক শ্রোতা যে ইসলাম আপনি মা আপনি বোন আপনি কন্যা সন্তানকে যে ইসলাম সম্মান বাড়িয়ে দিয়েছে ইজ্জত বাড়িয়ে দিয়েছে, তাহলে কি ওই ইসলামের আহকাম আমরা মানব না? ইসলাম তো কন্যা সন্তানের ফজিলত বয়ান করেছেন, ইসলাম তো মায়ের ফজিলত বয়ান করেছেন, আর ইসলাম তো বোনকে সহযোগিতা করার ফজিলত বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এখানে আমরা যদি দেখি যে যারা যে প্রকৃত যারা সফলতা যারা অর্জন করেছেন, আমরা যদি দেখি যারা পর্দা করেছেন, যারা পর্দার মধ্যে ছিলেন, যারা উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে আপনার হুজুর গসপাক রহমতুল্লাহ তার আম্মা ছিলেন, খাজা গরিবে নওয়াজের আম্মা ছিলেন, এই সকল নেককার রমণী যারা ছিলেন, আমরা যদি দেখি আজ পর্যন্ত ইতিহাস তাদেরকে স্মরণ করেন।
মাশাআল্লাহ, এটা বেশিরভাগের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, কাফিররা খুব উন্নতি করে যাচ্ছে, এরা এদের মেয়েরা দেখো বিভিন্ন জায়গার মধ্যে কত না উন্নতি করে যাচ্ছে, আর পক্ষান্তরে আমাদের কি উন্নতি? আমাদেরকে বলা হচ্ছে চার দেওয়ালের মধ্যে থাকার জন্য, তাহলে কি আমরা চার দেওয়ালের ভিতরে আমরা ঘরের মধ্যে বন্দী আছি, তাহলে কি আমরা উন্নতি করতে পারবো না? তো প্রকৃত উন্নতি কি কোথায় রয়েছে সেটা কিন্তু আমরা শনাক্ত করা দরকার।
আসলে এখানে নাইম ভাই ইসলাম এই বিষয়ে যে আপনাকে আপনি সারাক্ষণ ঘরেই থাকবেন, ইসলামী বলতেছে যে আপনি যে ঘরের মধ্যে থাকবেন তা না, ইসলামী বোন সে শরীরে পর্দা করে সে ঘর থেকে বের হতে পারে, ইসলামে কিন্তু মানা নাই, সে দোকানও যাবে অথবা সে প্রয়োজন মোতাবেক অত কিছু সে সেখান থেকে নিবে, কিন্তু তাকে অবশ্যই পর্দা অবলম্বন করতে হবে, যে চার দেওয়ালের মাঝে মানে সে সর্বক্ষণ ঘরের মধ্যে থাকবে, সে ঘর থেকে বের হতে পারবে বিষয়টা কিন্তু এই বিষয় না। তো দর্শক শ্রোতা আসুন, অনেক দর্শকের কল আমাদের মাঝে চলে এসেছে, আসুন আমরা কিছু দর্শকের কল শ্রবণ করে তারপর আবার আলোচনার দিকে যাব। জি কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আপনি আমাকে একটা নাচ শুনিয়ে দেন, সোনার মদিনা।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ নাচকে ইসলামী ভাই রয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার আবেদনকে ইনশাআল্লাহ আমরা পূরণ করার জন্য। জি কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি আপনাদের কাছে আমাদের
সুবহানাল্লাহ ইনশাআল্লাহ জবরদস্ত চেষ্টা করব। নয়নের তারা নামে মোহাম্মদ, ইনশাআল্লাহ নাতকে ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন। জি আরেকটি কল। মাশাআল্লাহ দর্শক শ্রোতাদের মধ্যে অনেকে কল করেছেন, আর সবার মনের ফরিয়াদ হচ্ছে নাত রসুল শোনা, ইনশাআল্লাহ নাত খাই ইসলাম আমাদের সঙ্গে রয়েছে। তা আমরা নাত খাই ইসলাম ভাইয়ের কাছে ইনশাআল্লাহ যাবো, যাওয়ার পূর্বে মনোয়ার ভাইয়ের কাছে একটি বিষয় যাবো, যে মনোয়ার ভাই যে আমাদের সমাজের মধ্যে মানে বর্তমান যে প্রচলিত যে সমাজ, এই সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে ইসলামী বোন যারা রয়েছে মহিলা যারা রয়েছে তাদের সাজ সজ্জা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এমন কিছু বিষয় অবলম্বন করা হয়, দেখা যাচ্ছে ওই বিষয়গুলোর মাধ্যমে তাদের পর্দাহীনতার সম্ভাবনা থাকে। তো ইনশাআল্লাহ আপনার থেকে কিছু বিষয় শুনবো যাতে করে আমাদের ইসলামী বোন তারা জানতে পারে যে আসলে এই জিনিসগুলো আমরা অবলম্বন করব, এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। জি
ধন্যবাদ ইমরান ভাই। বাস্তবিক পক্ষে এমন এখন বর্তমানে এমন অনেক ফ্যাশন রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলি প্রতি পক্ষে এগুলি ব্যবহার করা বা এগুলির মাধ্যমে সাজসজ্জা করা ইসলামে বৈধতা রয়েছে, কিন্তু এগুলোর ভিতরে কিছু অতিরঞ্জিত কিছু বিষয়ে যোগ হওয়ার কারণে এগুলি আমাদের নিষেধ করা হয়েছে।
জি,
যে এর মধ্যে মনে করেন এখন বোরকা আমরা জানি, এটার মাধ্যমে মহিলাদের পর্দা করার একটা সর্বোত্তম পোশাক বোরকা, কিন্তু বর্তমানে এমন কিছু বোরকা বের হয়েছে যে বোরকার দাম তো অনেক, প্রায় 7,000-8,000 বা আরো বেশি এমন অনেক বোরকা রয়েছে।
মানে এখানে মনোয়ার ভাই ইসলামী বোনদের বোরকা পরার উদ্দেশ্য হয় যাতে করে একজন পুরুষ তার দিকে আকৃষ্ট না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে বোরকা পরা হচ্ছে আকৃষ্ট হওয়ার জন্য,
আকৃষ্ট হওয়ার জন্য। তো এমন বোরকা পরা হয় যে যেটার মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য তার দেহের আবরণ দেহের গঠন যাতে অন্য পুরুষের মাঝে প্রকাশ না পায় এবং তার সেই অঙ্গ প্রত্যঙ্গ বা তার এই দৈহিক এই গঠনের দিকে যাতে অন্য পুরুষ আকৃষ্ট না হয়, গুনাহের কোনো সুযোগ না হয়,
ইসলামিক বিধান পালন করে একটা উদ্দেশ্য, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা ফ্যাশনে পরিণত হয়েছে, যার কারণে আর এর মাধ্যমে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার নির্দেশ সেটাও প্রকাশ পাচ্ছে। তো দেখা যায় যে মানুষ বোরকার দিকে ঝুঁকতেছে বেশি, মানে বোরকা পরার দিকে, পর্দার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের মধ্যে যে পর্দা কথা বলা হয়েছে সেটা থেকে তারা বঞ্চিত। তো এই জন্য ওই ধরনের বোরকা পরও তার জন্য নিষেধ, যেটার মাধ্যমে তার পর্দা সম্পূর্ণ আদায় হয় না। দ্বিতীয়ত, যে আমরা জানি যে সুগন্ধির যে বিষয়টা, এখন বর্তমানে সুগন্ধির প্রচলন এতই বেড়ে গেছে যে এক একটি পারফিউমের দাম অনেক টাকা। এখন পারফিউম ব্যবহার কারা করতে পারবে এবং কারা পারবে না? পুরুষ ওই ধরনের সুগন্ধি ব্যবহার করবে যেটা দেখা যাবে না কিন্তু সুগন্ধি ছড়াবে, আর মহিলা ওই ধরনের সুগন্ধি জাতীয় ব্যবহার করবে যেটার ঘ্রাণ হবে না কিন্তু দেখা যাবে। আচ্ছা, এখন জিনিসটা প্রায় উল্টো, যে পুরুষ তো খুশবু ব্যবহার করে, তো পুরুষের জন্য বৈধ এটা, কিন্তু এখন দেখা যায় যে মেয়েরাও এমন কিছু পারফিউম রয়েছে ব্যবহার করে এবং তারা যখন হেঁটে যায় তো রাস্তার মধ্যে এটা ছড়িয়ে ছিটে পড়ে।
আচ্ছা, এইটা এই জন্য যে এদের উদ্দেশ্য এটা, যখন যখন সে যখন ব্যবহার করে যাবে তখন এর মাধ্যমে যাতে করে অন্যরা কি হয় তার প্রতি আকৃষ্ট হয়। যেমন এখানে আমি আপনার কাছে ইনশাল্লাহ যাব, আপনার দ্বারাভাবে আলোচনা করবো ইনশাল্লাহ, যে তিরমিজি শরীফ একটি হাদিসে মোবারকা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে যে মহিলা সুগন্ধি লাগিয়ে মজলিসের পাশ অতিক্রম করে, কোন রাস্তা কোন জায়গা অতিক্রম করে সুগন্ধি লাগিয়ে, তবে সে এরকম অর্থাৎ সে ব্যভিচারিণী। তারপর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে প্রসিদ্ধ মুফাসসির হাকিম মুহাম্মদ মুফতি আহমদ ইয়াসার নাওয়াই রাহমাতুল্লাহি তাআলা বলেন এই হাদিসের ব্যাখ্যা, কেননা সে ওই সুগন্ধির মাধ্যমে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যেহেতু ইসলাম অর্থাৎ ব্যভিচারকে হারাম করেছেন, সেহেতু যে জিনিসের মাধ্যমে ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করা হয় সেই বিষয়টিও ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। জি,
অলংকার ব্যবহার করে বা অলংকার ব্যবহারের ক্ষেত্রে ইসলাম কখনো মানা করেনি, কিন্তু কিছু বিধিবিধান রয়েছে, কিছু নির্ধারিত সীমারেখা রয়েছে। তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে যে হাদিসে পাকে যে শব্দ সৃষ্টিকারী নূপুর পরিধানে বারণ করা হয়েছে তার দ্বারা কোন অলংকার উদ্দেশ্য? উত্তর দিতে গিয়ে এর দ্বারা পায়ের ঘুঙ্গুর উদ্দেশ্য, এমন অলংকার পরিধানকারীদের ব্যাপারে একটি হাদিসে পাক ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা শব্দ সৃষ্টিকারী নূপুরের আওয়াজকে এমন ভাবে অপছন্দ করেন যেমন ভাবে গানের আওয়াজকে অপছন্দ করেন।
আল্লাহ,
এবং যে মহিলা এমন অলংকার পরিধান করবে তার হাসর তেমনই হবে যেমনটি বাদ্যযন্ত্র বাদকের হবে। যে মহিলা শব্দ সৃষ্টিকারী নূপুর পরিধান করে তার উপর অভিশাপ অবতীর্ণ হয়। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘরের এক দাসী হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়েকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেল। এমত অবস্থায় তার পায়ে নূপুর ছিল, হযরত সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে কেটে দিলেন এবং বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছি যে প্রতিটি নূপুরের সাথে শয়তান থাকে।
আল্লাহ,
হযরত সাইয়েদুনা বুনানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত সাইয়েদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত ছিলাম, তখন তার কাছে একটি শিশু কন্যা আনা হলো যার পায়ে নূপুর ছিল যেটা আওয়াজ করছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে কখনো আমার নিকট আনবে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ঘরে নূপুর থাকে সেই ঘরে ফেরেশতা আগমন করে না।
আল্লাহ, আল্লাহু আকবার।
এখানে এরপরে অনেক ব্যাখ্যা রয়েছে যে নূপুর বলতে যে বিষয়টা, যে নূপুর এর মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন কিছু নূপুর রয়েছে যেটার ভিতরে আবার কিছু পদার্থ থাকে, বস্তু থাকে যেটার মধ্যে আওয়াজ সৃষ্টি
করে,
তো ওই নূপুরটা এখানে নিষেধ করা হয়েছে। যদি আওয়াজ না হয় শুধু অলংকার হিসেবে পরে তো সেটা মহিলারা পড়তে পারবে, কিন্তু যখন আওয়াজ হবে তখন, আর এখন বর্তমানে মেয়েরা ওটাই পছন্দ করে যার অলংকারের দৃশ্য অন্যের নিকট প্রকাশ পায়, এবং যেই অলংকার থেকে আওয়াজ হয় অন্য পুরুষ কি তাদের প্রতি আকৃষ্ট হয়। অতএব নূপুর পরা পাপ করতে পারবে, কিন্তু নূপুরের ক্ষেত্রে যেটার মাধ্যমে অন্য পুরুষ আকৃষ্ট হবে, অন্য পুরুষের জাহির হবে, আওয়াজ হবে, ওটা থেকে সে যদি বেঁচে থেকে নূপুর পরে তো সে করতে পারবে। আর আরেকটি বিষয় যে অলংকারের হুকুম, তো এগুলো আলোচনা শোনার ক্ষেত্রে শয়তান আসলে মহিলাকে অলংকার পরবে না। তো এই ক্ষেত্রে একটি প্রশ্ন করা হয়েছিল যে মহিলাদের জন্য কি শব্দ সৃষ্টিকারে অলংকার পরিধান করা একেবারে নিষিদ্ধ? তো এখানে উত্তর দেওয়া হয়েছে, না, এমন তো কখনো হতে পারে না। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিলাদ মাওলানা শাহ আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা নেই ফতোয়া রেজিয়ার 22 খণ্ডের 127 ও 128 পৃষ্ঠায় উল্লেখ করেন, বরং মহিলাদের সামর্থ্য থাকা সত্ত্বেও একেবারে অলংকার বিহীন থাকা মাকরুহ। কেননা এতে পুরুষদের সাথে সাদৃশ্য পাওয়া যায়। তিনি আরো বলেন, হাদিসে পাকে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, হে আলী, নিজ পরিবারের মহিলাদেরকে হুকুম দাও যে তারা যেন অলংকার বিহীন নামাজ আদায় না করে।
আল্লাহ, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা মাদিনী চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে আজকে বিশেষ কিছু আমরা মনোয়ারা ভাই থেকে জানলাম, যেগুলো সম্পর্কে আজকে আমরা অনেকেই অজ্ঞ। আসলে দাওয়াত ইসলামী এমনিটি সংগঠন মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য যে এত বড় নিয়ামত যে আমাদের অজানা জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আর মাদিনী চ্যানেল বর্তমান সংস্কৃতি অর্থাৎ আমাদের বর্তমান যে প্রচলিত যে পদ্ধতিগুলো আমরা অবলম্বন করি, ওই পদ্ধতিগুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসন্তুষ্টির মাধ্যম, সেই জিনিসগুলো মাদিনী চ্যানেল চেষ্টা করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারি, যাতে আমরা গুনাহের কাছ থেকে আমরা বাঁচতে পারি। তো দর্শক শ্রোতা, আমাদের নাত খাইর ইসলামী ভাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, অনেকে নাত শোনার জন্য চেয়েছেন, আসুন আমরা আমাদের অনুষ্ঠানে নাত রসুলকে সামিল করি। আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন, আসুন আমরাও সকলে মিলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা নাত ও রসুল ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
শুনর মদিনা আমার প্রাণের মদিনা, সব লিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব লিব কিন্তু তোমায় ভুলতে পারি না। শুনর মদিনা আমার প্রাণের মদিনা, সব লিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব লিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মওলার সে দামি তুমি হা, আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হা, আরশ মওলার সে দামি তুমি হা, আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ ভূমি হা, তোমার বুকে ছুঁয়ে আছে শায়ে মদিনা, তোমার বুকে ছুঁয়ে আছে শায়ে মদিনা, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নয়নের তারা নামে মোহাম্মদ হৃদয়ের তারা, নামে মোহাম্মদ নয়নের তারা, নামে মোহাম্মদ হৃদয়ের তারা, নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি وسلم الله عليه وسلم صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam
ta'ala muhammad sallallahu ta'ala alayhi wa sallam দর্শক শ্রোতা গরিব বলতেছে আমরা খুবই অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের থেকে বিদায় নেব। আমাদের মনোয়ার ভাইয়ের কাছে যাব যে আমরা ইসলামে যে সতরের যে একটা আমরা বিধান শুনে থাকি সবসময়, তো পুরুষের সতর এবং মহিলার সতরের ব্যাপারে, তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা মনোয়ার ভাই থেকে ইনশাআল্লাহ শ্রবণ করব।
জি মনোয়ার ভাই, সতরের বিষয়টি, সতরের শাব্দিক অর্থ হচ্ছে গোপন করা বা ঢেকে রাখা।
জি,
যে অঙ্গ সমূহকে ঢেকে রাখা আবশ্যক সেগুলোকে আওরাত বলা হয়, আর সমষ্টিগত ভাবে ঢেকে রাখার এই কর্মকে সতরে আওরাত অর্থাৎ গোপনীয় অঙ্গ সমূহকে ঢেকে রাখা বলা হয়।
জি,
আমাদের সমাজে এই বিশেষ অঙ্গ সমূহকে সতর বলা হয় যেগুলোকে ঢেকে রাখা আবশ্যক। তো যখন এই সতরের বিষয়টা আসে, তো পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন পুরুষের ক্ষেত্রে সংক্ষেপে বলে ইনশাআল্লাহ মহিলাদের সতরের দিকে যাব। পুরুষের ক্ষেত্রে এখন দেখা যায় বর্তমানে যে পুরুষের ক্ষেত্রে নাভির ঠিক নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো ঢেকে রাখা ফরজ। এখন বর্তমানে দেখা যায় যে অনেকে এমন শর্ট প্যান্ট পরে, থ্রি কোয়ার্টার প্যান্ট বা যেটাই বলা হোক না কেন,
আধুনিক ফ্যাশন যেটা,
আধুনিক ফ্যাশনে পরে, তো পরা মানা নেই যদি তার মাধ্যমে সতরটা ঢাকা হয়।
জি,
তো দেখা যায় যে অনেকে নাভির নিচে পরে, নাভির নিচকে সে কিভাবে বুঝে নিয়েছে সেই ভালো জানে, যে পরে ঠিক নাভির নিচ থেকে নিয়ে সতর। দেখা যায় নাভির নিচে অনেকের আরো অনেক নিচে পোশাক পরিধান করে, হ্যাঁ সে এভাবে পোশাক পরলো, কিন্তু তার উপর যদি তার জামা থাকে, পাঞ্জাবি থাকে বা পোশাক থাকে যেটা তার দেখা যায় না ওই অঙ্গ, তখন তো ঠিক আছে। কিন্তু সে শরীরেও পোশাক নেই আর শর্ট প্যান্ট পরে আছে, নাভির নিচ থেকে এতটাই নিচে যে তার সতর প্রকাশিত, তো সেই অঙ্গের মধ্যে অন্য কারো নজর পড়া ইচ্ছাকৃত হবে হারাম, এবং সে যে খুলে রাখলো তার জন্য এসে হারাম কাজ। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। আসলে এখন মহিলাদের সতরে, মহিলাদের সতরের বিষয়ে বর্ণিত রয়েছে যে স্বাধীন মহিলা, পূর্বে এমন ছিল যে অনেকে গোলাম ছিল, তো বর্তমানে কিতাবে বর্ণিত রয়েছে যে বর্তমানে কোন স্বাধীন মহিলা বিদ্য অন্য কোন মহিলা নেই, সবাই স্বাধীন। মহিলার জন্য সারা শরীরেই লুকানোর স্থান, অর্থাৎ সতর। মুখমণ্ডল এবং হাতের তালু ও পায়ের তালু ব্যতীত, মুখমণ্ডল হাতের তালু পায়ের তালু ব্যতীত, মাথার ঝুলন্ত চুল ও গর্দান এবং কবজিও সতর, এবং এগুলোকে ঢেকে রাখাও ফরজ। কতিপয় ওলামায়ে কেরাম হাতের পৃষ্ঠদেশ এবং পায়ের তালুকে সতর এর মধ্যে গণ্য করেননি, অর্থাৎ অনেকে এই জায়গাটাকে ওলামায়ে কেরামকে সতর হিসাবে গণ্য করেননি। যদি মহিলারা এতই পাতলা ওড়না পরিধান করে যা দ্বারা চুলের রং প্রকাশ পায়, এমন ওড়না পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তার উপর এমন কোনো বস্তু না রাখে যা দ্বারা চুল ইত্যাদির রং ঢেকে যায়। তো এখানে যে সতরের বিষয়টা আমরা নর্মালি এখন সংক্ষেপে যদি বলি যে স্বাভাবিকভাবে যা প্রকাশ পায় সেটা ঢেকে রাখা বা খুলে রাখার অনুমতি রয়েছে, আর যদি ঢেকে রাখে তো ওলামায়ে কেরাম, এখনকার ওলামায়ে কেরাম বলে যে সেটাও এখন তাদের জন্য ঢেকে রাখা নিরাপদ,
কেন চেহারা যখন খোলা থাকে একটা মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য চেহারাটা যথেষ্ট। তো এখন মার্কেটের মধ্যে বাজারের মধ্যে মানুষ যখন যায় কিছু কেনাকাটার জন্য, তখন তার সকল শরীর আধুনিক বোরকা বলেন যেভাবে ঢাকা, কিন্তু চেহারার মধ্যে সে এমন সাজসজ্জা করেছে যেটা তো প্রকাশ করা বৈধ ঠিক আছে, কিন্তু সেই যে নিয়াতে সাজসজ্জা করেছে তার নিয়াত তার এই চেহারার মাধ্যমে সেটা প্রকাশ পাচ্ছে। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এখন সেটাও ঢেকে রাখা আমাদের এই ফিতনার যুগে অত্যাবশ্যক জরুরি।
দর্শক শ্রোতা সর্বশেষ একটি হাদিস মুবারকা বলে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি এমন কিছু মানুষকে দেখেছি যাদের শরীরে চামড়া আগুনের কাতি দ্বারা কর্তন করা হচ্ছে, কাটা হচ্ছিল। আমার প্রশ্নের উত্তরে বলা হলো, এরা ওই সমস্ত লোক যারা অবৈধ বস্তু দ্বারা সজ্জিত হতো, আর আমি এমন গর্তও দেখেছি যা থেকে আত্মচিৎকারের আওয়াজ আসতেছিল। আমি এর কারণ জানতে চাইলে তখন বলা হলো, এরা ওই সমস্ত মহিলা যারা অবৈধ বস্তু দ্বারা সজ্জিত হতো। মনে রাখবেন, নীল ফালিশের স্তরের কারণে নখের উপর আবরণ পড়ে যায়, এজন্য এই অবস্থায় ওযু করলেও ওযু হবে না, গোসল করলেও গোসল হবে না, আর ওযু গোসল যখন শুদ্ধ হবে না তার নামাজ হবে না। আসলে দর্শক শ্রোতা, যে আমরা আজকে যে আলোচনা বিষয়, যদি আমরা এই বিষয়ে আবার আলোচনা করতে যাই তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে সর্বশেষ কয়েক সেকেন্ড কথা বলার জন্য ইনশাল্লাহ আমরা নাইম ভাইয়ের কাছে যে আপনার সর্বশেষ আজকে অনুষ্ঠান থেকে আমাদের দর্শক শ্রোতার জন্য মেসেজ কি রয়েছে।
প্রিয় প্রিয় ইসলামের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই অল্প সময় রয়েছে, এর মধ্যে শেষ করার চেষ্টা করছি। যেটা সহি মুসলিম শরীফের মধ্যে আসছে, কি আসছে, মহিলাদের পর্দার ব্যাপারে তো শুনলাম, বেপর্দা হওয়া এটা গুনাহের খুবই মারাত্মক রয়েছে, আল্লাহ তাআলার শপথ জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। মুসলিম শরীফে এটা আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমি জাহান্নামে দেখলাম যে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি রয়েছে। তো আমাদের করণীয় কি, আমাদের প্রকৃত সফলতা কি, উন্নতি আর সফলতা শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এই আমাদের সংক্ষিপ্ত সময়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে কাটিয়ে ঈমান সহকারে যাওয়া কবরে যাওয়ার মধ্যে নিহিত রয়েছে, এবং জাহান্নামের আগুন থেকে আমরা যাতে বাঁচতে পারি এবং আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে জান্নাত ফেরদৌস নসীব হতে পারে সেটা আমাদের জন্য সফলতা। আর এই ব্যাপারে চতুর্থ পারায় আলে ইমরানে সুরাত 185 নং আয়াতের মধ্যে আসছে, তরজমাই কামজুল ঈমান, যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে উদ্দেশ্য স্থলে পৌঁছেছে। আমরা পর্দা হওয়ার ব্যাপারে খুবই সতর্ক হই, এবং আমরা আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় যদি আমরা যদি জান্নাতুল ফেরদৌস নসীব হয়ে যায়, আমরা যদি আযাব থেকে মুক্তি পেয়ে যাই, সেটা আমাদের জন্য মুক্তির এবং সফলতা হয়ে যাবে ইনশাআল্লাহ।
দর্শক শ্রোতা, প্রকৃত সফলতা যে ইসলামের আহকামকে বিধানকে মানার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ জবাজাল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইসলামী বন্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব যা শেখ তরিকত আমির আল সুন্নাত লিখেছেন, পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর। আলহামদুলিল্লাহ এটি এমন একটি কিতাব, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে যে এমন কিতাব কোন দৃষ্টিগোচর হয় না, যে খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদিনী চ্যানেল স্ক্রিনের মধ্যে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি চাচ্ছেন যে পর্দার সঠিক বিধানকে জানার জন্য, আহকামকে জানার জন্য, আসলে ইসলামের শরীয়তের বিধান কি, আমরা কিভাবে পর্দা করব, পর্দা মত আমরা চলবো, আলহামদুলিল্লাহ এই কিতাব দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা থেকে আপনারা হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করুন। আর যদি আপনাদের নিকটস্থ শহরে যদি দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনা না থাকে, এর সহজ পদ্ধতি হচ্ছে দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net, সেখানে গিয়ে আপনারা যখন যাবেন ইনশাআল্লাহ এই কিতাবটি সেখানে মজুদ রয়েছে, সে সংগ্রহ করুন, আপনি নিজে পড়ুন, আপনার ঘরে ইসলামী বোন যারা রয়েছে তাদেরকে উপহার দিন, এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও এই কিতাবটি আপনি উপহার দিন ইনশাআল্লাহ। জবাজাল আশা করা যাচ্ছে এই কিতাব পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এলমি দিন হাসিল হবে, আর যখন আমরা এলমি দিন হাসিল করতে পারবো তখন আমরা শরীয়তের আহকামকে আমরা
মানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আজকে অনুষ্ঠান থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। গরি বলতেছে আমাদের সময় আরো ওভার হয়ে গিয়েছে, আমরা এখনই আপনাদের থেকে বিদায় নেব। মাদিনী চ্যানেলের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।